বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو আল্লাহু আজিজুন ইনতিকাম। সাদাকাল্লাহু আলিউল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ শুক্রবার 10 সেপ্টেম্বর, 26 ভাদ্র এবং ফার্সি 19 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/RadioTehranBN। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে, 6 প্রতিবেশী দেশের যৌথ বিবৃতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এছাড়া বাংলাদেশে করোনাকালে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাওয়ার উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃশ্যপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পশ্চিমা দেশগুলোকে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে হবে, জাতিসংঘের মহাসচিবকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এবার ইরাক থেকেও সরানো হবে মার্কিন সেনা, জানালেন ইরাকের সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা। বাংলাদেশে বিএনপির সমালোচনার জবাবে এক হাত নিলেন সেতুমন্ত্রী, দলটিকে জাতীয় হতাশাবাদী দল হিসেবে অভিহিত করলেন ওবায়দুল কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে বলে দিলীপ ঘোষের মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরিস্থিতির সঠিক উপলব্ধির ভিত্তিতে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবারও শুরু হতে পারে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে তেহরান। আবদুল্লাহিয়ান বলেন, তাঁর দেশ কূটনৈতিক উপায়ে যে কোনো সমস্যা সমাধানের নীতিতে বিশ্বাসী এবং এ কারণেই ইরান ভিয়েনা সংলাপে ফিরতে চায়। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকা নিষেধাজ্ঞা বলবৎ রেখে একথা ভাবছে যে বিষয়টিকে ভিয়েনা সংলাপে ইরানের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করা যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চাপ সৃষ্টির চেষ্টা হলে ইরান কখনোই নতি স্বীকার করবে না। এর আগে গত বুধবার আমেরিকা ও জার্মানি ইরানকে যথাশীঘ্র সম্ভব ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। আগামী বছরের 31 জানুয়ারির মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি। ইরাক ও আমেরিকার যৌথ কমিটি এই তারিখ ঘোষণা করেছে। ব্রিগেডিয়ার জেনারেল খাফাজি আজ আরও বলেন, দুদেশের মধ্যে অর্জিত সমঝোতার ভিত্তিতে এরই মধ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা ইরাক ছাড়তে শুরু করেছে। তিনি বলেন, আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই, আর এই আইন আল আসাদ ঘাঁটিটির কমান্ডিংয়ের দায়িত্বও এখন ইরাকি সেনাবাহিনীর হাতে। এছাড়া আল হারির ঘাঁটির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে কুর্দিস্তানের পিশমার্গা বাহিনী। দখলদার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি বন্দীকে ধরে দিতে জর্দানের সাহায্য চেয়েছে তেল আবিব। হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল আল ইয়ম আজ এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি এক প্রতিবেদনে লিখেছে, বন্দীরা পালিয়ে যাওয়ার পর পাঁচ দিন পার হয়েছে, কিন্তু এখনও তাদের খোঁজ পায়নি ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলি নেতারা জর্দান সরকারের সহযোগিতা চেয়েছে। ইসরায়েল ধারণা করছে বন্দীরা হয়তো সীমান্তের ওপারে চলে গেছে। জর্দানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি কর্মকর্তারা তাদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। এদিকে পালিয়ে যাওয়া বন্দীদের স্বজনদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে আরও পাঁচজনকে আটক করেছে তারা। এর আগেও আরও কয়েকজনকে ধরে নিয়ে গেছে বর্ণবাদী বাহিনী। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলের রূপ নিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে সম্প্রতি বিএনপি যে অভিযোগ করেছিল তার জবাব দিতে গিয়ে সেতুমন্ত্রী আজ এ মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিতি পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে। আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনসমর্থন তলারিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া বলে যে দিবাস্বপ্ন দেখছে তা তাদের ভাবনায় জনপ্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র। সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ কোনো ভুইপোর সংগঠন নয় যে কারো যোগসাজশে দেশ চালাতে হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা ও সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র নির্ভর সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল। আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ সব দলের চেয়ে এগিয়ে। তোষামোদের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্যতা করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে। অন্ধ সমালোচনা আর বিষদগারের রাজনীতি ফ্রাঙ্কেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তিনি। আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে। একই সঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জে নির্বাচন হবে। তিনটি কেন্দ্রেই ফল ঘোষণা হবে 3 অক্টোবর। ভবানীপুরে উপনির্বাচন প্রসঙ্গে আজ রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, যেভাবে ছেলেরা যুবকেরা মানুষ নেমে পড়েছে বা নামছে তাতে মনে হচ্ছে ভবানীপুরে সর্বকালের রেকর্ড সৃষ্টিকারী একটা ইতিহাস তৈরি হবে। অন্যদিকে আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন, বুঝতেই পারছেন বিজেপির ভয় কতটা। এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং এবং কাশ্মীরের কয়েকজন নেতা আফগানিস্তানে তালেবানকে সমর্থন করছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। তিনি বলেছেন, এসব নেতা যদি তালেবানকে সমর্থন না করেন তাহলে তাদের প্রকাশ্যে প্রতিবাদ করা উচিত। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র, প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং, জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপির সভানেত্রী মেহবুবা মুফতি এবং জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ সম্পর্কে বলেছেন, দিগ্বিজয় সিং, ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি তালেবানের পাশে দাঁড়িয়েছেন। তারা কি নারীদের প্রতি তালেবানের মনোভাব স্বীকার করছেন? যদি তারা তা না করেন তাহলে তাদের প্রকাশ্যে প্রতিবাদ করা উচিত। আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অজয় মিশ্র ওই মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের মহাসচিব দিগ্বিজয় সিং ও গৃহ হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর প্রধান মোহন ভাগবতের একটি মন্তব্য প্রসঙ্গে বলেন, কর্মজীবী নারীদের ব্যাপারে তালেবান এবং সংঘের মতামত একই। দিগ্বিজয় সিং বলেন, তালেবানদের কথা নারীরা মন্ত্রী হওয়ার যোগ্য নয়। ভাগবত বলেছেন, মহিলাদের বাড়িতে থাকা উচিত, এগুলো কি সমমানা নয়? এ প্রসঙ্গে আজ মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এর তালেবান ও আরএসএস এর তুলনায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, দিগ্বিজয় সিং এর দেশপ্রেমিকদের বিরুদ্ধে কথা বলার অভ্যাস আছে এবং আরএসএস এর উপরে তার অ্যালার্জি রয়েছে। মন্ত্রী নরোত্তম মিশ্র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর সমালোচনা করে বলেন, তিনি এ পর্যন্ত কখনো রোহিঙ্গাদের বিরুদ্ধে টুইট করেননি, কখনো আইএসআই এর বিরুদ্ধে টুইট করেননি, সন্ত্রাসীদের বিরুদ্ধে টুইট করেননি, শাহী ইমামের বিরুদ্ধে টুইট করেননি, কিন্তু সংঘ প্রধানের বিরুদ্ধে করেছেন। তার আরএসএস এর প্রতি অ্যালার্জি আছে, কিন্তু রোহিঙ্গাদের সম্পর্কে কোনো অ্যালার্জি নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। 2020 সালের জানুয়ারি মাসে ইরাকের আইন আল আসাদ সেনাঘাটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলাকে গুরুত্বহীন করে তুলে ধরার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সাবেক মুখপাত্র এলিসা ফারা একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওই হামলার খবর দেরিতে প্রকাশ করার পাশাপাশি গুরুত্বহীনভাবে তুলে ধরার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস। এলিসা ফারার বরাত দিয়ে দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। 2020 সালের 3 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ সফররত ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। এর পাঁচ দিন পর 8 জানুয়ারি ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ সেনাঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। আফগানিস্তানে তালেবানের ঘোষিত অন্তর্বর্তী সরকারের কয়েকজন মন্ত্রীর নাম আমেরিকার সন্ত্রাসী কালো তালিকায় থাকার ঘটনাকে দোহা চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে তালেবান। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামী আমিরাত আফগানিস্তান এই ঘটনাকে দোহা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে এবং এর ফলে আমেরিকা ও আফগানিস্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। 2020 সালের 29 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। গত মঙ্গলবার রাতে মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে তালেবানের নয়া অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন মুজাহিদ। তার পক্ষ থেকে ইসলামী আমিরাত আফগানিস্তানের মন্ত্রিসভা ঘোষিত হওয়ার পর আমেরিকা জানায় ওই মন্ত্রিসভায় কয়েক সদস্যের পাশাপাশি হাক্কানি পরিবারের সকল সদস্যের নাম ওয়াশিংটনের সন্ত্রাসবাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা তার কথিত গণতন্ত্রকে আফগানিস্তানের উপর চাপিয়ে দিতে গিয়ে দেশটিতে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই করতে পারেনি। এখন এই গোলযোগ থামানোর দায়িত্ব গোটা বিশ্বের কাঁধে চেপেছে বলেও তিনি মন্তব্য করেন। পুতিন 13তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আরও বলেন, বাইরে থেকে আফগানিস্তানের জনগণের উপর বৈরী মূল্যবোধ চাপিয়ে দিতে গিয়ে দেশটিতে আজকের এই দুর্দশাগ্রস্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে। আর এ কাজ করার সময় আফগানিস্তানের ইতিহাস কিংবা দেশটির জনগণের কৃষ্টি, কালচার ও ঐতিহ্যকে সামান্যতম বিবেচনায় রাখেনি আমেরিকা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিক্স জোট গঠিত। 13তম ভার্চুয়াল ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশের দায়িত্ব পালন করছে ভারত। লেবাননে শেষ পর্যন্ত সরকার গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময়ের রাজনৈতিক সমস্যার সমাধান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট মিশেল আউন আজ সরকার গঠনের খবর ঘোষণা করেছেন। আজই মিশেল আউন ও নাজিব মিকাতি এ সংক্রান্ত একটি ডিগ্রিতে সই করেছেন। এ সময় সংসদ স্পিকার নাবি বেরি উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর গত 26 জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন। সরকার গঠন নিয়ে জটিলতার মধ্যে লেবাননের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেখা দিয়েছে ওষুধ ও জ্বালানি সংকট। আজ সরকার গঠনের ঘোষণা দিয়ে নাজিব মিকাতি বলেছেন, নবগঠিত সরকারে সব পক্ষের প্রতিনিধি রয়েছে, ঐক্য ও সংহতির মাধ্যমে দেশের সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে প্রতিবেশী 6টি দেশ। এ লক্ষ্যে তারা যৌথভাবে একটি বিবৃতি দিয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের 6 প্রতিবেশী দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের ভবিষ্যৎ রচনার দায়িত্ব সেদেশের জনগণকেই নেওয়া উচিত। শান্তি ও সংহতির যে কোনো পরিকল্পনা তাদের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতেই হওয়া উচিত। যে 6টি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে ওই ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, সেসব দেশ হল পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চীন। আফগানিস্তানের প্রতিবেশী এই 6টি দেশের মধ্যে আলোচনার মধ্য দিয়ে যা অর্জিত হয়েছে তা নিঃসন্দেহে খুবই মূল্যবান ও গুরুত্ববহ। বিশেষ করে আফগানিস্তানে একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সত্যি বলতে এটাই এখন আফগান জনগণের প্রাণের দাবি। আফগানিস্তানের 6 প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যৌথ বিবৃতিতে 2টি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। একটা হল জনগণের আবেদনে তালেবানের সাড়া দেওয়া এবং দ্বিতীয়টি হল শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের উপর সেদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব দেওয়া। 6 প্রতিবেশী দেশও আফগানিস্তানের জনগণকে স্বাস্থ্য সেবা প্রদান সহ অন্যান্য চাহিদা পূরণে এগিয়ে আসতে প্রস্তুত বলে বিবৃতিতে জানানো হয়েছে। আমেরিকা সহ কোনো কোনো আরব দেশ গত 2 দশক ধরে আফগান সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসার সুযোগ দেয়নি। এখন আর সেই সমস্যা নেই। পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে এবং সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে। তালেবান যেহেতু তাদের দেশের ব্যাপারে খুবই অভিজ্ঞ, তাদেরই উচিত প্রতিবেশী দেশগুলোর এগিয়ে আসার পথ সুগম করে দেওয়া। নিউ আমেরিকা কেন্দ্রের রাজনৈতিক বিশেষজ্ঞ স্টিভ কোল মনে করেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যকার প্রতিযোগিতা এখন পাল্টে যাওয়া উচিত। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর উচিত এখন আফগানিস্তান পুনর্গঠনের সহযোগিতায় সচেষ্ট হওয়া। আফগানিস্তানের প্রতি সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেশটির সংকট নিরসনের একমাত্র উপায়। সর্বোপরি আফগানিস্তানের জনগণের অধিকার যে কোনো উপায়ে নিশ্চিত হোক, এটাই এখন সকলের প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশেও করোনাকালে বেড়েছে আত্মহত্যার সংখ্যা। মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
আজ 10 সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, যার বাংলা করা হয়েছে কাজের মাঝে জাগাই আশা। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটিকে গুরুত্ব সহকারে পালন করা হলেও বাংলাদেশে জাতীয়ভাবে এটি পালন করা হয় না, কারণ বাংলাদেশে আত্মহত্যা এখনও একটি সামাজিক সমস্যা হিসেবে গুরুত্ব পায়নি। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে এমন একটি সংগঠন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের সভাপতি জয়শ্রী জামান রেডিও তেহরানকে বলেন, আত্মহত্যা নিয়ে দেশে সঠিক পরিসংখ্যান নেই, কারণ পরিবারের পক্ষ থেকে আইনি ঝামেলা এড়াতে বা সামাজিক নিন্দার ভয়ে অনেক সময় আত্মহত্যার ঘটনাকে ধামাচাপা দেয়া হয়। বাংলাদেশের আত্মহত্যা প্রসঙ্গে তিনি বলেন,
যখন মানুষ চূড়ান্ত পর্যায়ে চলে যায় বিষণ্ণ, তখন মানুষ আত্মহত্যা করে। সেজন্য এটা সম্পূর্ণরূপে এটা একটা মানসিক স্বাস্থ্য ইস্যু, কিন্তু আমরা এই মানসিক স্বাস্থ্য ইস্যুটাকে যেহেতু অপরাধীরা ওটাই ফেলে রাখছে, সে কারণে মানুষ এটাকে গোপন করে দেয়। তো সেই কারণে এই জিনিসের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মানুষ। অধিকাংশ আত্মহত্যাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় এবং পরিবারগুলো এটা স্বীকার করতে রাজি হয় না। আর যে আত্মহত্যা যে প্রতিরোধ করা যায়, এটা যে একটা প্রতিরোধ বিষয়, এটা সম্পর্কে আমরা জানি না, যে অ্যাওয়ারনেস আমাদের মধ্যে নাই। বলা হয় 10,000 উপরে বাংলাদেশে সুইসাইড করছে, আবার কেউ বলছে 11,000 মতো, আবার আরো একটি সমীক্ষা আমি দেখতে পেয়েছি 14,000 সামথিং। হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এই কোভিড এর মধ্যে যে সুইসাইডটা বেড়েছে, এটা ম্যাক্সিমাম হচ্ছে এই চাকরি চলে যাওয়ার কারণে।
স্থানীয় বেসরকারি সংগঠন সোসাইটি ফর ভলান্টারি অ্যাক্টিভিটিস বা SOVA দীর্ঘদিন ধরে আত্মহত্যা নিয়ে কাজ করছে। তাদের জরিপ অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। 2010 থেকে 2019 পর্যন্ত গত 10 বছরের তথ্য বিশ্লেষণ করে সংগঠনটি জানিয়েছে, বরাবরই আত্মহত্যাকারীদের মধ্যে নারীদের সংখ্যা বেশি পাওয়া গেছে। করোনাকালে পুরুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হেলালুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, নারীরা সাধারণত আবেগগত কারণে এবং পুরুষেরা সাধারণত আর্থসামাজিক কারণেই আত্মহত্যা করে থাকে। করোনাকালে সারা বিশ্বে বেড়েছে জীবিকার সংকট, অনিশ্চয়তা, এ কারণে পেশাজীবী পুরুষ এবং অপেক্ষাকৃত নবীনদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে বলে ধারণা করা যায়। তিনি পরামর্শ দিয়েছেন, এই মহামারীকালে প্রত্যেক ব্যক্তির উচিত নিজের মনের স্বাস্থ্যের যত্ন নেওয়া, এ সময় নিজের ইতিবাচক দিক ও সক্ষমতার সন্ধান খুবই জরুরি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আয়োজন পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা পাশ্চাত্যে শয়তান পূজার প্রবণতা এবং এর কারণ নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আজকের বিষয় পাশ্চাত্যে বর্ণবাদ। অনেকে ভাবতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান যুগে বর্ণবাদী চিন্তা ও দৃষ্টিভঙ্গির দাপট কমে এসেছে, কিন্তু বাস্তবে ইউরোপের কোনো কোনো দেশে বর্ণবাদে বিশ্বাসী ডানপন্থীদের প্রভাব বেড়েছে এবং কোনো কোনো দেশে তারা ক্ষমতায়ও এসেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ডোনাল্ড ট্রাম্পের মতো বর্ণবাদী ব্যক্তিত্বদের প্রভাব ও দাপট বৃদ্ধি থেকেও এটা স্পষ্ট যে পাশ্চাত্যে বর্ণবাদীদের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প ও তার সমমনরা প্রকাশ্যেই বর্ণবাদ ও শ্বেতাঙ্গদের আধিপত্যের কথা বলে থাকেন। এ কারণে ট্রাম্প ক্ষমতায় আসার পর বর্ণবাদী তৎপরতা অনেক বেড়ে যায়। এছাড়া পাশ্চাত্যের অন্য দেশগুলোতেও বর্ণবাদীরা নানা অজুহাতে সহিংস তৎপরতা বাড়িয়ে চলেছে। পাশ্চাত্যে বিদেশি বিদ্বেষ ও চরম জাতীয়তাবাদের উত্থান এখন এক অনস্বীকার্য বাস্তবতা। আজকের আসরে আমরা এই বিষয়েই বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ফ্রান্স ফ্যানন মনে করেন, উপনিবেশবাদীরা নিজেদেরকে অন্যান্য জাতির চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করে এবং এই অহংবোধই তাদেরকে বর্ণবাদী করে তোলে। ফ্যানন তার বর্ণবাদ ও সংস্কৃতি শীর্ষক বইয়ে লিখেছেন, উপনিবেশবাদীরা সবসময় মনে করে তারা উন্নত সভ্যতার অধিকারী কারণ তারা জাতি হিসেবে শ্রেষ্ঠ। আসলে পিছিয়ে থাকা জাতির অবমাননা করা এবং মানবীয় মর্যাদাকে অস্বীকার করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বর্তমানে পাশ্চাত্যের দেশগুলোর নীতি নির্ধারকেরা মুখে মানুষের মধ্যে সমতা এবং বৈষম্যহীনতার কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু পাশ্চাত্যের বর্তমান ও অতীত অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় তারা সবসময় বর্ণবাদকে লালন করেছে। প্রাচীন গ্রিকরা সবসময় অগ্রিক মানুষকে ঘৃণ্য ও নীচ বলে মনে করত। তারা মনে করত অগ্রিকরা স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারই রাখে না। পরবর্তীতে দেখা যায় দাস ব্যবসায়ীরা আমেরিকাকে সব সুযোগের দেশ হিসেবে গড়ে তোলার জন্য আফ্রিকান কৃষ্ণাঙ্গদের জোর করে ধরে জাহাজ ভরে আমেরিকায় নিয়ে এসেছে এবং তাদেরকে দাস হিসেবে জীবনযাপনে বাধ্য করেছে।
বর্তমানেও আধুনিক পুঁজিপতি ও দাম্ভিক শক্তি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে আধুনিক দাস বানানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশ্চাত্যে বর্ণবাদ সবসময় ছিল, এখনও আছে, তবে গত কয়েক দশকে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বর্ণবাদের উত্থান ঘটছে। এই উত্থান উত্তর ইউরোপীয় দেশ নরওয়ে থেকে শুরু করে দক্ষিণ ইউরোপের গ্রিসেও লক্ষ্য করা যাচ্ছে। এমনকি স্বাধীনতা এবং গণতন্ত্রের সূতিকাগার হিসেবে দাবিদার ফ্রান্সেও বর্ণবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। জাতিসংঘের জাতিগত বৈষম্য দূরীকরণ কমিটি বা সিইআরডির সদস্যরা ফ্রান্সে বর্ণবাদী তৎপরতা বৃদ্ধিকে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ফ্রান্সে বর্ণবাদী তৎপরতা সংক্রান্ত প্রতিবেদন পড়ে তারা সবাই বিস্মিত হয়েছেন। এই কমিটি ফ্রান্সে বর্ণবাদের ক্রমবর্ধমান বিস্তার এবং এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছে।
বর্ণবাদ বলতে সাধারণত একজন ব্যক্তির প্রতি জাতিগত কারণে বিদ্বেষ, বৈষম্য ও ঘৃণাকে বোঝায়। শুধু গায়ের রঙের মধ্যে তা সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে জাতীয়তা, ভাষা এবং ধর্ম ও মাঝহাবের মতো বিষয়গুলো বর্ণবাদী তৎপরতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেমন ফ্রান্সে 50 লাখেরও বেশি মুসলমান থাকা সত্ত্বেও সেখানে মুসলমানরা সবসময় ফরাসি বর্ণবাদীদের মাধ্যমে নির্যাতিত। 2019 সালের নভেম্বরে ফ্রান্সের জনমত জরিপ সংস্থা আইফোপ পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ফ্রান্সের 42% মুসলমান ইসলাম ধর্ম অনুসরণের কারণে জীবনে অন্তত একবার বৈষম্যের শিকার হয়েছেন। এছাড়া ফ্রান্সের 40% মুসলমান এবং 17% অমুসলিম 5 বছরের মধ্যে অন্তত একবার বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণের সম্মুখীন হয়েছেন। এই জরিপের ফলাফলে আরও স্পষ্ট হয়েছে যে 30-40 বছর বয়সী নারী, পুরুষ এবং পর্দানুসীন মহিলারাই সবচেয়ে বেশি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, যদিও ইসলাম ধর্ম হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
ইউরোপের অনেক দেশেই হিজাব এবং মাথায় স্কার্ফ পরা নিয়ে যে বিতর্ক চলছে, মুসলমানদের স্বাধীনভাবে পোশাক পরার অধিকার খর্ব করা হচ্ছে। এ প্রসঙ্গে ফিনল্যান্ডের মুসলিম গবেষক লিন্ডা হিয়াক্কি বলেছেন, এ বিষয়টি পাশ্চাত্য সমাজের দ্বিমুখী নীতি থেকে উৎসারিত বলেই মনে হয়। কারণ একদিকে পশ্চিমা সংস্কৃতিতে ব্যক্তি কেন্দ্রিকতাকে গুরুত্ব দিয়ে সবসময় প্রচার চালানো হচ্ছে, তারা বলছে ব্যক্তি স্বাধীনতাই সব, কিন্তু অন্যদিকে তারা সমাজে কয়েকজন পর্দানশীন নারীর উপস্থিতিও সহ্য করতে পারছে না। বলা হচ্ছে একজন ব্যক্তি কিভাবে পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যখনই ইসলাম ধর্মের পোশাকের কথা আসছে তখনই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটা নিয়ে সমস্যা পাকাচ্ছে। আরেকটা উদাহরণ দিচ্ছে, ইসলাম ধর্মে বহু বিবাহের বিষয় রয়েছে। ইসলাম ধর্মে বহু বিবাহের বিষয়টিকে তারা সহজভাবে নেয় না, কিন্তু তারা প্রেমের আধুনিক ধারণার কথা ঠিকই প্রচার করছে। কয়েকজনের সঙ্গে প্রেমের বিষয়টিকে তারা ভালো মনে করছে, সহজভাবে নিচ্ছে, কিন্তু যখনই ধর্মের প্রসঙ্গ আসছে তখনই তা তাদের কাছে অসহনীয় বলে মনে হচ্ছে। আসলে ইউরোপের সমস্যা ধর্মের সঙ্গে।
ব্রিটেন বা যুক্তরাজ্যে বর্ণবাদের উত্থান এখন একটি সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দৈনিক ইন্ডিপেন্ডেন্ট 2016 সালে এক প্রতিবেদনে 3,000-এরও বেশি ব্রিটিশ পুলিশের সহিংস ও বর্ণবাদী আচরণের তথ্য ফাঁস করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, বর্ণবাদী ও সহিংস আচরণের অভিযোগ থাকা সত্ত্বেও এসব পুলিশ দায়িত্বে বহাল রয়েছে। অবশ্য তাদের অপরাধের বিষয়ে তদন্ত এখনও শেষ হয়নি। এসব অপরাধের মধ্যে যৌন সহিংসতাও রয়েছে। এরপরও এসব পুলিশের মধ্যে মাত্র 2% দায়িত্ব থেকে আপাতত সরিয়ে রাখা হয়েছে। অন্য 98% কাজে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এই পত্রিকার গবেষণা বিভাগ তাদের গবেষণার ভিত্তিতে জানিয়েছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং বর্ণবাদ ব্রিটিশ পুলিশ বিভাগের সাধারণ আচরণ ও সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। এশীয় এবং কৃষ্ণাঙ্গ নাগরিকরাই শ্বেতাঙ্গ নাগরিকদের তুলনায় পুলিশের মাধ্যমে বেশি সহিংসতার শিকার হচ্ছে। অভিযোগকারীদের তালিকা থেকেও এটা স্পষ্ট।
দৈনিক ইন্ডিপেন্ডেন্ট আরও জানিয়েছে, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতেও বর্ণবাদী ঘটনা 60% বেশি বেড়েছে। বর্ণবাদী আচরণ মোকাবেলায় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর আন্তরিকতার অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন মনোভাবের কারণে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পরও অনেকেই তা কর্তৃপক্ষকে জানায় না, কারণ তারা মনে করে অভিযোগ করেও কোনো লাভ হবে না। ন্যাশনাল ইউনিয়ন অব ব্রিটিশ স্টুডেন্টসের দেওয়া তথ্য অনুযায়ী ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে বর্ণবাদী আচরণ প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে 2 বছরে এ ধরনের আচরণ দ্বিগুণ বেড়েছে। এই সংস্থাটি বর্ণবাদী আচরণ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, তারা ছাত্রছাত্রীদের কাছে এ ধরনের আচরণের শিকার হওয়ার বিষয়ে তথ্য চেয়েছিল। এরপর এক সপ্তাহের মধ্যে 100-এরও বেশি শিক্ষার্থী ধর্মীয় কারণে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার তথ্য দিয়েছেন। তবে এ সময় তারা নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে বর্ণবাদ নিয়ে আগামী আসরে আরও আলোচনার আশা রেখে আজকের আসর এখানেই শেষ করছি।
আগামী আসরে আপনাদের সঙ্গ কামনা করছি।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আলোচনা শুনছিলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
বন্ধুরা, 10 সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব হাসান গ্রেপ্তার। দৈনিক প্রথম আলো, রেজভির মন্তব্য, গোপি গাইন বাঘা বাহিনীর মতো একই বলি বারবার আওড়ান কাদের। দৈনিক কালের কণ্ঠ, ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরও কোভিড হওয়ার ঝুঁকি আছে। দৈনিক মানব জমিন, সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করে দেওয়া হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক যুগান্তর, বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে বললেন অবায়দুল কাদের। দৈনিক ইত্তেফাক, চীন ও ভিয়েতনামকে ফের ছাড়িয়ে বাংলাদেশ, তৈরি পোশাক খাতে বিশ্বকর সাফল্যের ধারা অব্যাহত। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম, প্রিয়াঙ্কা কেন মমতার বিরুদ্ধে, গোপন কথাটি কি, ভবানীপুরে প্রচার পরিকল্পনা জানালেন দিলীপ। দৈনিক আনন্দবাজার পত্রিকা, মানুষকে যদি নিজের ইচ্ছে মতো ভোট দিতে দেওয়া হয় আমি জিতব, মমতাকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। দৈনিক আজকাল, আফগানিস্তান নিয়ে এখনো গভীর উদ্বেগে ভারত, ইউএনএসসিতে বিবৃতি দিলেন প্রতিনিধি। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব হাসান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান আজ শুক্রবার সকালে এ তথ্য জানান, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। আনম ইমরান বলেন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বেলা 3:30 কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং এ বিস্তারিত জানাবেন। সুদ ছাড়া ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে এহসান গ্রুপের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার বিখ্যাত সিনেমা গুপি গাইন বাঘা বাইনের দুই চরিত্রের মতো একই বক্তব্য বারবার আওড়ান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শুক্রবার দুপুর 12:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ওবায়দুল কাদের প্রতিনিয়ত জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে একই কথা বারবার বলেন, এটা তার দৈনিক রুটিন হয়ে গেছে। তিনি বলেন, ওবায়দুল কাদের কলকাতার বিখ্যাত গোপী গাইন বাঘা বাইনের সিনেমার মতো একই বক্তব্য বারবার দেন। দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর প্রথম 2 সপ্তাহ টিকার সুরক্ষামূলক প্রভাব শরীরে সব থেকে বেশি থাকে, তবে এরপরেও কোভিড-19 কবলে আপনি পড়তে পারেন। তবে 2টি ভ্যাকসিন নেবার পর মানবদেহে এই ভাইরাসের সক্রিয়তা ভ্যাকসিন না নেওয়া মানুষের শরীরে ভাইরাসের সক্রিয়তা থেকে কিছুটা অন্যরকম হয়। কোভিড সিমটম স্টাডি অনুসারে কোভিড-19 সংক্রমণের 5টি সাধারণ লক্ষণ হল মাথা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, গলা ব্যথা এবং গন্ধ চলে যাওয়া। তবে এ লক্ষণ খুবই সাধারণ, কারণ ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া উভয় ব্যক্তির শরীরেই করোনা ঢুকলে এই উপসর্গগুলি সবার আগে দেখা যায়। যদি আপনাকে টিকা না দেওয়া হয় তবে সর্বাধিক সাধারণ লক্ষণগুলোর মধ্যে 3টি হল মাথা ব্যথা, গলা ব্যথা এবং নাক দিয়ে পানি পড়া। এছাড়াও জ্বর এবং ক্রমাগত কাশি দেখা দিতে পারে, তবে একবার ভ্যাকসিনের 2টি ডোজ হয়ে গেলে জ্বর এবং কাশির সমস্যা অনেকটা কমে যায়। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করে দেওয়া হবে, স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে আবার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর তিতবিল সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়, করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে, আমরাও সেই ধরনের পরামর্শ দেব। তিনি বলেন, 18 বছরের কম বয়সীদের টিকা দিতে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO থেকে অনুমতি আসেনি, অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, শিশুদের করোনা আক্রান্তের হার কম। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, জনগণের কাছে বিএনপি কখনো বাংলাদেশ নালিশ পার্টি, কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে। শুক্রবার সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে। এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, অনেক ধোঁয়াশার শেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অনেক নামের মধ্যে ঠিক এই নামটাই কেন বাছা হলো তা নিয়ে প্রার্থীর নাম ঘোষণার পর থেকে চলছে নানা জল্পনা। কারণটা আনন্দবাজার অনলাইনকে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভবানীপুর মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসন, তাই গোটা রাজ্যে ভোট পরবর্তী যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে লড়াই হবে ওই কেন্দ্রে। মমতা হলেন সন্ত্রাসের মুখ আর প্রিয়াঙ্কা প্রতিবাদের মুখ। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিবৃতি দিল ভারত। নিরাপত্তা পরিষদে ভারতের তরফে প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছেন, এখনও আফগানিস্তানের পরিস্থিতি যথেষ্ট ভঙ্গুর এবং প্রতিবেশী হিসেবে তা ভারতকে এখনও চাপা উদ্বেগের মধ্যে রাখছে। তিনি সেদেশের সাধারণ মানুষের আসন্ন বিপদ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মঞ্চে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনী কাবুল ছাড়ার এতদিন পর সচল হল বিমানবন্দর। প্রথম যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান কাবুল থেকে শতাধিক যাত্রী নিয়ে পৌঁছাল দোহায়। এদের বেশিরভাগই বিদেশি বলে জানা গিয়েছে। দোহা থেকে তারা নিজেদের দেশে ফিরতে পারেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রতিদিনের আয়োজন কথাবার্তা। এবার রয়েছে আমাদের সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবার আজকের সাক্ষাৎকার প্রসঙ্গে আসছি। বাংলাদেশের রাজনীতি, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি, জাতীয় সরকার গঠন, এসব বিষয়ে দুপর্বে আমরা কথা বলব। আর এ বিষয়ে কথা বলবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম। জনাব মোজাহিদুল ইসলাম সেলিম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মোজাহিদুল ইসলাম সেলিম, করোনা মহামারী চলছে বিশ্বজুড়ে, বাংলাদেশও তার বাইরে নয়। একরকম থেমে গেছে সাধারণ মানুষের জীবন জীবিকা, আর রাজনীতির কথা অনেক আগেই থেমে গেছে বলে রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজের পক্ষ থেকে বলা হয়ে থাকে, আপনারা বলছেন। তো বর্তমানে দেশের রাজনীতি নিয়ে আপনি কি বলবেন?
আমি প্রথমে আপনার রাজনীতি সম্পর্কে যে কথাগুলো বললেন, এই প্রসঙ্গে আমি একটুখানি বলে দিতে চাই যে আমাদের দেশ থেকে এখন রাজনীতি প্রায় নির্বাসিত করে রেখেছে ক্ষমতাসীনরা, এবং দুই রাজনীতিকরণে নানান রকম প্রচেষ্টা আমরা হয়তো এর আগে এনজিওর মাধ্যমে আন্তর্জাতিক সাম্যবাদী প্রয়াসের অংশ হিসেবে আমরা দেখেছি। রাজনৈতিক দলগুলো দখল হয়ে গেছে লোকেরা ব্যবসায়ীদের দ্বারা, আমলাতন্ত্রের দুর্নীতিবাদের দ্বারা, এবং রাজনৈতিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনার বদলে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে নিজের মিলিটারি পরিস্থিতিকে উপর নির্ভর করে রাষ্ট্র পরিচালনা করেন। সুতরাং সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি এই সময়কালে সেটা হলো রাজনীতি এবং রাজনৈতিক প্রক্রিয়া।
জনাব সেলিম, আপনি রাজনীতি এবং রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলছিলেন, তো সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি বিএনপি নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছে। এরপর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও একই দাবি জানিয়েছেন, তো এই দাবির যৌক্তিকতা কি?
এটা সবাই জানে যে নির্বাচন কমিশনের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদে পরে আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হয়। বেশিরভাগ মন্তব্য এবং আলোচনাটাই ঘুরপাক খাচ্ছে নির্বাচন কমিশন কাদের নিয়ে হবে, কি পদ্ধতিতে হবে, এই বিষয়টি নিয়ে। প্রথম মন্তব্য হলো ফেরেস্তাদের দিয়েও যদি নির্বাচন কমিশন করেন, তবুও অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হবে, কারণ গোটা নির্বাচন ব্যবস্থাটা এমন ভাবে স্থাপন করা হয়েছে এখন যে যেখানে আপনি কোনোভাবেই জনগণের জনমতের প্রতিফলন সেখানে নিশ্চিত করা তো দূরের কথা, সেটা কিছু প্রতিচ্ছবি যে সেখানে আসবে সেটার কোনো সুযোগ নেই। পরপর অনেকগুলো সরকারি একসময় বিএনপির আমলে ভোটার তালিকা নিয়ে যে কাণ্ড কারখানা করা হলো, ইলেকশন কমিশন যে ভূমিকা আমরা তার অবস্থায় বিভিন্ন সময় দেখেছি, ইদানিংকালে যেটা হয়েছে সেটা তো আরো ভয়াবহ ব্যাপার। সেটা দেশের পার্লামেন্ট ইলেকশনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল। অনেকে বলে কি করবো, অন্য কোনো ক্যান্ডিডেট ছিল না, ভোট ছাড়াই তারা নির্বাচিত হয়েছে। একটুখানি ভেবে দেখতে হবে, একটা ভোটও কাজ না হলে আপনি এবং গত নির্বাচনে কৌশল বদলা দিচ্ছে এবং 30 তারিখের নির্বাচন আগের দিন রাত্রেই হয়ে গেছে।
জি আচ্ছা, বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কেমন নির্বাচন কমিশন দরকার বলে আপনি মনে করেন?
আমাদের দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে এই কথা ঠিক, যেমন একটা নির্বাচন কমিশন দরকার যেটা হবে দল নিরপেক্ষ এবং আইনানুক ভাবে তারা আমাদের বিধিবিধানগুলো অনুযায়ী একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। বর্তমান কাঠামোর ভিতরে আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন পাবেন না। আমাদের এই পুরা নির্বাচন ব্যবস্থা অনুপাতে তারা আসন আগে থেকে নাম ডিক্লেয়ার থাকবে, সেখানে প্রেফারেন্স অনুযায়ী প্রথম টিকিট যারা অ্যাডমিট করে এইভাবে তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে। এটা সবাই জানে যে ইউরোপের প্রায় সব দেশই এবং ল্যাটিন আমেরিকার সব দেশ, এমনকি আমাদের এশিয়ায় যদি ধরেন ভারত বাদ দিলে শ্রীলঙ্কা নেপাল সেসব জায়গায় আংশিক ভাবে হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেই ব্যবস্থা কিন্তু বহাল হয়, এবং এটা হলো পরে একটু টাকার খেলা এগুলো কমবে এবং মানুষ প্রকৃত তার স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো সম্পর্কে তারা মতামত দেওয়ার একটা সুযোগ পাবে। দ্বিতীয় কথা হলো নির্বাচন তামাশায় পরিণত হয়েছে।
জি মুজাহিদুল ইসলাম সেলিম, নির্বাচন তামাশায় পরিণত হয়েছে আপনি এমন কথা বলছিলেন, কিন্তু কেন, কিভাবে এমনটি হলো?
নির্বাচন হয়ে উঠেছে টাকার খেলা এবং পেশি শক্তির দাপট এবং সাম্প্রদায়িকতা, কে ভিত্তি করে কে বেশি নিজেকে ইসলাম পছন্দ হিসাবে প্রমাণ করতে পারে এইসবের উপরে নির্বাচনের ফলাফল নির্ভরশীল করে তোলা হয়েছে। আজকাল সেটারও প্রয়োজন হচ্ছে না, এখন আর পাবলিকের ভিতরে টাকা বিলি করার তো কোন দরকার নেই। একেবারে চাকরি চাষি যারা এরকম কয়েক ডজন মানুষকে পর্যাপ্ত ভাবে উপঢৌকন দিলে পরে তারাই আপনি ঘরে বসে থাকি আপনাকে নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যবস্থা করে দিবে। সেগুলো আমাদের নির্বাচনে এখানে পেশি শক্তি তাপট এবং টাকার খেলাই বন্ধ করা অপরিহার্য, এবং এগুলো নিয়ে আমরা সুনির্দিষ্ট সুপারিশ মালা 20 বছর আগের কথা তুলতে প্রত্যেকটা ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা সরকারের কাছে আমরা এটা খালি দাবি দেওয়া পেশ করেছি তাই না, আমরা নানা কর্মসূচির মাধ্যমে এটাকে জনপ্রিয় করে তুলেছি এবং তারপরে কোনো কিছুতেই কিছু হয়নি।
জনাব সেলিম, এর মূল কারণ কি বলে আপনি মনে করেন?
এইটার মূল কারণটা সম্পর্কে আমি বলে আমি শেষ করব, সেটা হলো আমাদের এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা থেকে, আমি দেশে বলি যে বাংলাদেশে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিডিএস ব্যবসা। দুর্ভাগ্যজনক যে আমাকে এইসব কথা একসাথে যেটা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি আমরা, সেখানে এই পরিস্থিতি বিরাজমান করে আমাকে বলতে হচ্ছে এর লজ্জারা ঠিক থাকতে পারে।
জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্র ফিরিয়ে আনতে আপনারা এরশাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রাম করেছেন, তার ফল কি হলো?
এরশাদের বিরুদ্ধে সংগ্রামে আমরা সামিল ছিলাম এবং তখন আমি নিজে 3 জোটের রূপরেখা ড্রাফট করার সময় আমার হাতে যেটা ড্রাফট ছিল সেখানে আমি বলেছিলাম নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এরশাদের কারণে, এই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার জন্য অন্তত পক্ষে 3টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের নামে করা উচিত। আর বলেছিলাম আওয়ামী লীগ বিএনপি আপনারা আল্লাহর বাস্তে বছর দিয়ে ঝগড়া বিবাদ বন্ধ রাখেন এবং জাতিকে দেশকে পুনর্গঠন করেন, তারপরে আমরা বহুদল ভিত্তিক যে গণতন্ত্র সেটাই আমরা তখন 2 বছর পরে একটা শুরু করেন, সেটা হয়নি। এরশাদের পরাজয়ের পর এমনকি এরশাদকে কে পক্ষে নিতে পারবে এইটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল এবং এটাই আমাদের অথপতনের একটা বড় কারণ। আমাদের ইতিহাসটি বোধহয় এরকম যে আমরা বিজয় লাভ করি, আমরা বীরের জাতি, কিন্তু বীরের জাতি হলো আমরা দুর্ভাগ্য জাতি, কেন বিজয় অর্জিত করেও আমরা সেই বিজয় ধরে রাখতে পারি না। এবং এরশাদের পরে আমরা ভেবেছিলাম হয়তো গণতন্ত্র আমরা কায়েম করতে পারবো, সেটাও কিন্তু করতে পারিনি। একটা খুবই করুণ অবস্থায় ভেতরে আমরা আছি। এটা সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথায়, এরকম একটা সুতরাং এটা কেবলমাত্র নির্বাচন কমিশনার কিভাবে অ্যাপয়েন্টেড হবে, নির্ধারণ হবে, এই একটা ছোট্ট ইস্যুর উপরে নির্ভরশীল না। আমাদের সামগ্রিক ভাবে হয়তো একটা সমাজ বিপ্লবের কথা ভাবা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে নির্বাচনের প্রসঙ্গ যদি আসে, এটা খালি ইলেকশন কমিশনার না, গোটা নির্বাচন ব্যবস্থাকে ঘিরে সাজা যেন একান্ত অপরিহার্য।
তো জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি বললেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য গোটা নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তো বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, এ সম্পর্কিত আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী সপ্তাহে। সে আসরেও আমাদের সাথে থাকতে ভুলবেন না।
ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা বন্ধুদেরকে।
বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও নির্বাচন কমিশন নিয়ে দেশটির বিজ্ঞ রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিমের সাক্ষাৎকার শুনছিলেন। এবার সবশেষে পাওয়া একটি খবর সহ সংক্ষিপ্ত সংবাদ। পাকিস্তানে ইরানের তেল ও গ্যাস রপ্তানি বাড়ছে, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি আজ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার ভিত্তিতেই আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানে ইরানি তেল ও গ্যাস রপ্তানি বাড়ানো হবে। পশ্চিমা দেশগুলোকে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে হবে, জাতিসংঘের মহাসচিবকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এবার ইরাক থেকেও সরানো হবে মার্কিন সেনা, জানালেন ইরাকের সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা। বাংলাদেশের বিএনপির সমালোচনার জবাবে এক হাত নিলেন সেতুমন্ত্রী, দলটিকে জাতীয় হতাশাবাদী দল হিসেবে অভিহিত করেছেন তিনি। শ্রোতা বন্ধুরা, সবাইও ভালো সুস্থ থাকুন, খোদা।